বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা আয় তবে সহচরী। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর জন্ম 1973 সালে কলকাতা শহরে। ইতিহাস নিয়ে মাস্টার্স করলেও সাহিত্য চর্চাই ছিল তাঁর প্রথম প্রেম। গত 17 বছর ধরে সাহিত্য রচনা করে চলেছেন তিনি। 2016 সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পান শিশু কিশোর একাডেমি পুরস্কার। আজকের গল্পের প্রধান চরিত্রে সময়িতা এবং ধৃতিমান। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে আয় তবে সহচরী।
দরজার পাল্লাটা খোলাই ছিল। অধস্তন একজন পুলিশ অফিসার আর দুজন পুলিশ কর্মী নিয়ে ঘরের ভেতরে পা রাখলেন অ্যাডিশনাল কমিশনার ধৃতিমান। তখনও এসি চলছে ঘরটাতে, শীতল বাতাস ঘুরে বেড়াচ্ছে বৈভবপূর্ণ ঘরটার ভেতরে। ঘরে ঠিক মাঝখানে সেগুন কাঠে তৈরি একটা দামি খাট, আর তার ঠিক ওপরে সিলিং ফ্যান থেকে ঝুলছে একটা মেয়ে। ওড়নাটা চেপে বসেছে তার গলায়, মাথাটা একদিকে কাত হয়ে আছে, চোখের মণি দুটো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইছে, বেরিয়ে এসেছে জিভের অর্ধেকটা। ঝুলন্ত মেয়েটার দিকে তাকাতেই ধৃতিমানের দীর্ঘ পুলিশ জীবনের অভিজ্ঞতা তাকে জানিয়ে দিল মেয়েটার শরীরে আর প্রাণ নেই। অন্তত ঘণ্টা তিন চার আগে তার মৃত্যু হয়েছে। খাটের একপাশে একটা ছোট টুল কাত হয়ে পড়ে আছে। ঘরের ভেতর চারদিকে ঘুরে ভালো করে পর্যবেক্ষণ করলেন ধৃতিমান। বিছানার চাদরটাও টান টান করে পাতা। ঘরটাতে এমন কোনো অসঙ্গতি ধৃতিমান বা অন্য কোনো পুলিশ কর্মীদের নজরে পড়ল না যা দেখে মনে হতে পারে যে মেয়েটাকে খুন করে বা জোর করে সিলিং ফ্যান থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এ ব্যাপারটাকে সুইসাইড বলেই মনে হলো ধৃতিমানের। বডির পোস্টমর্টেমের রিপোর্ট এলেই অবশ্য ব্যাপারটা আত্মহত্যা কিনা তা স্পষ্ট হয়ে যাবে। ধৃতিমান সাধারণত এ ধরনের কেসগুলোতে স্পট ভিজিট করেন না, স্থানীয় থানায় ব্যাপারগুলো দেখে। কিন্তু এই মাঝরাতে লালবাজার থেকে ধৃতিমানকেও ছুটে আসতে হয়েছে এই কারণে যে এই ঝুলন্ত মেয়েটির বাবা অপরেশ সিংহ কলকাতার অত্যন্ত খ্যাতনামা ব্যবসায়ী শুধু নন, হাই সোসাইটি বিশেষত ওপরতলার রাজনৈতিক মহলের সঙ্গেও তার যথেষ্ট যোগাযোগ আছে। এ কেসটা ঠিকভাবে হ্যান্ডেল না করলে পুলিশ বিভাগকে জবাবদিহি করতে হতে পারে গভর্নমেন্টের কাছে। ধনী ব্যবসায়ীর দামি কার্পেট মোড়া ড্রয়িং রুম, মহার্ঘ সোফা সেট, টেবিল চেয়ার, দেওয়ালে ঝুলছে ফ্রেমে বাঁধানো অয়েল পেন্টিং, মাথার ওপর ঝাড়বাতি। একটা সোফায় বসে আছেন অপরের সিংহ আর মিসেস সিংহ। অপরের সিংহ এক দৃষ্টিতে তাকিয়ে আছেন কার্পেটের দিকে, শূন্য দৃষ্টি, আর মিসেস সিংহ অঝরে কেঁদে চলেছেন। তাকে জড়িয়ে সান্ত্বনা দেবার চেষ্টা করছেন এক ভদ্রমহিলা। সে ঘরে স্থানীয় থানার অফিসারকে নিয়ে ঢোকার পর কয়েক মুহূর্ত চারপাশের পরিবেশের দিকে তাকিয়ে নিয়ে ধৃতিমান বললেন,
মিস্টার সিংহ, আমি বুঝতে পারছি যে এই অবস্থায় আপনাদের পক্ষে কথা বলা খুবই বেদনাদায়ক, তবুও কর্তব্যের খাতিরে কয়েকটা প্রশ্ন আমাকে করতেই হবে।
ধৃতিমানের কথায় মাথা নেড়ে সম্মতি প্রকাশ করলেন অপরের সিংহ। ধৃতিমান প্রথমে জানতে চাইলেন,
কোনো সুইসাইড নোট পেয়েছেন কি? আমাদের ব্যাপারটা দেখে প্রাথমিকভাবে অনুমান হচ্ছে এটা সুইসাইডেরই কেস।
প্রশ্ন শুনে অপরের সিংহ উঠে দাঁড়িয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে একটা কাঁচের টি টেবিল থেকে মোবাইল ফোন চাপা দেওয়া একটা কাগজ টেনে নিয়ে ধৃতিমানকে দিয়ে বললেন,
কিছুক্ষণ আগেই পেলাম, এভাবেই মোবাইল ফোন চাপা দেওয়া অবস্থাতে এই টেবিলে রাখা ছিল। হ্যাঁ, এটা আমার মেয়ে ইপ্সিতারই হাতের লেখা।
ধৃতিমান কাগজটার দিকে তাকালেন। খাতা থেকে ছেঁড়া একটা পাতা, তাতে মেয়েলি হাতে গোটা গোটা হরফে লেখা সামান্য কয়েকটা কথা।
মা বাপি, তোমরা খুব ভালো থেকো, আমার জন্য কষ্ট পেও না, আমি খুব ভালো থাকব। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, ইপ্সিতা।
কাগজটাতে চোখ বুলিয়ে নেবার পর ধৃতিমান জানতে চাইলেন, আপনারা কিভাবে এই দুর্ঘটনার খবর জানতে পারলেন? এ ফ্ল্যাটে কে কে থাকেন? অপরের সিংহ বললেন,
আমি, আমার স্ত্রী আর মেয়ে। বাইরের লোক বলতে একজন বয়স্কা পরিচারিকা, 10 বছর ধরে আমার বাড়ির কাজ করছেন। সে অবশ্য সকাল 8টায় আসে, সারাদিন থেকে রান্না, ঘর গোছানো ইত্যাদি কাজ করে ওই রাত 8টা নাগাদ চলে যায়। আমি প্রচণ্ড ব্যস্ত মানুষ, আমার স্ত্রী ছন্দাও ইদানিং কয়েক বছর ধরে একটা বড় প্রোডাকশন হাউসে টিভি সিরিয়াল করছে, ওরও এখন খুব ব্যস্ত শেডিউল। তো আমাদের দুজনেরই ফিরতে বেশ রাত হয়। পরিচারিকা চলে যাবার পর মেয়ে একলাই বাড়িতে থাকে, আমরা ফিরলে মেয়েই দরজা খুলে দেয়। আজ সারাদিন অনেক কটা বিজনেস কনফারেন্স ছিল আমার, আমি সারাদিনের কাজ মিটিয়ে সন্ধেবেলা একটা ক্লাবে পার্টিতে গেছিলাম। তো 11টা নাগাদ সেখান থেকে বেরিয়ে টালিগঞ্জে স্টুডিওতে গেলাম, ছন্দাকে নিয়ে অ্যাপার্টমেন্টের নিচে পৌঁছে ড্রাইভারকে গাড়ি গ্যারেজ করতে বলে আমরা উপরে ফ্ল্যাটের দরজাতে আসি ঠিক 12টা নাগাদ। দরজা ভেতর থেকে বন্ধই ছিল। বার কয়েক বেল দেবার পর যখন ও দরজা খুলল না, তখন ঘুমিয়ে পড়েছে মনে করে ডুপ্লিকেট চাবি দিয়ে আমরা দরজা খুললাম। তারপর ওর ঘরে গিয়ে দেখি।
তার মানে আপনার পরিচারিকা চলে যাবার পরই সম্ভবত ও কাণ্ডটা ঘটায়। কত বয়স হয়েছিল আপনার মেয়ের?
3 মাস আগে 17-তে পড়েছে। ও আমাদের একমাত্র সন্তান ছিল।
ও কেন এমন করলো বলে আপনার মনে হয়? মানে কিছু মনে করবেন না, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কি কোনো অশান্তি ছিল বা মেয়ের সঙ্গে কোনো মন কষাকষি?
সিলিং এর দিকে তাকিয়ে অপরেশ বললেন,
না, একদমই না। আমরা স্বামী স্ত্রী নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকি, আর ও নিজের পড়াশোনা নিয়ে। এবছর মেয়ের হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার কথা ছিল। বাড়ি আসার পর আমি আর আমার স্ত্রী এতটাই ক্লান্ত থাকি যে কথা বলারই ক্ষমতা থাকে না, ঝগড়াঝাটি করব কখন বলুন। তাছাড়া আমাদের মেয়ে কখনো আমাদের মুখের উপর কথা বলতো না।
জবাব শুনে একটু চুপ করে থাকার পর ধৃতিমান বললেন, আপনাকে আরও একটা প্রশ্ন করছি, কিছু মনে করবেন না। আজকাল এই বয়সী ছেলেমেয়েরা অনেক সময় আবেগের বশে বন্ধুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। আপনার মেয়ের কোনো বন্ধুর সঙ্গে এরকম ঘটনা হয়েছিল বলে জানেন কি? জবাবটা এলো মিসেস সিংহর কাছ থেকে।
না না, এমন কোনো ঘটনা ঘটা সম্ভব নয়। স্কুলে টিউশনের ব্যাচের সমস্ত বন্ধুদের সঙ্গে তোর খুব ভালো সম্পর্ক ছিল। ও কেন যে এমন করে বসলো কিচ্ছু বুঝতে পারছি না।
অপরেশ তার স্ত্রীর কথা শোনার পর সেই বক্তব্যকে সমর্থন করে বললেন,
হ্যাঁ, ও কেন যে এমন করলো কিছুই বুঝতে পারছি না। আমার পয়সার তো অভাব নেই, তাই ওর জন্য কোনো দিক থেকেই কোনো ত্রুটি রাখিনি। ভালো স্কুল, আসা যাওয়ার জন্য আলাদা একটা গাড়ি, ভালো খাওয়া দাওয়া, দামি পোশাক, ওকে কোনোদিন কিছু চাইতে হয়নি। এই তো কদিন আগে ওর জন্মদিনে 80,000 টাকা দিয়ে ওই মোবাইলটা কিনে দিলাম।
এটা তবে ওর ফোন, এই বলে টেবিল থেকে ধৃতিমান ফোনটা উঠিয়ে নিলেন। নামি কোম্পানির খুব দামি সেট। সেটা খোলার চেষ্টা করে ধৃতিমান বুঝতে পারলেন পাসওয়ার্ড বা প্যাটার্ন সিস্টেম দিয়ে ফোন লক করা আছে। তা দেখে তিনি জিজ্ঞেস করলেন, আপনারা ফোনটা খুলতে পারবেন? পাসওয়ার্ড জানা আছে?
অনেক সময় ফোনের মাধ্যমেই কল লিস্ট বা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট চেক করে কিন্তু অনেক কিছু জানা যায়। ধৃতিমানের কথা শুনে স্বামী স্ত্রী ঘাড় নেড়ে বুঝিয়ে দিলেন তাঁরা ফোনের পাসওয়ার্ড জানেন না। একটু ভেবে নিয়ে ধৃতিমান বললেন,
তদন্তের স্বার্থে ফোনটা আপাতত আমি আমার কাছেই রাখছি, দেখি পুলিশ ডিপার্টমেন্টের এক্সপার্টদের দিয়ে ফোনের পাসওয়ার্ডটা ব্রেক করে তথ্য সংগ্রহ করা যায় কি না, ফোনটা ফেরত পেয়ে যাবেন।
অপরেশ সিংহ বলে উঠলেন,
মেয়েটাই যখন চলে গেল তখন ওই ফোন নিয়ে আমাদের আর কি হবে, হ্যাঁ নিয়ে যান।
তাদের মানসিক পরিস্থিতিটা বুঝতে অসুবিধে হল না ধৃতিমানের। যে মেয়েটি আত্মহত্যা করেছে তারই মতো একটি মেয়ে ধৃতিমানেরও আছে। বজ্রপাতের মতো এই ঘটনা যদি কোনো বাবা মায়ের জীবনে নেমে আসে তবে তাদের মানসিক অবস্থা কি হতে পারে তা সহজেই অনুমেয়। স্থানীয় পুলিশ কর্মীদের কিছু নির্দেশ দিয়ে মোবাইলটা নিয়ে পুলিশ হেডকোয়ার্টারের দিকে রওনা হলেন ধৃতিমান। আজ রাত তাকে সেখানেই থাকতে হবে। কাল কাক ভোরে দিল্লি থেকে এক VIP আসবেন শহরে, তাকে নিয়ে পরদিন বিকেল পর্যন্ত ব্যস্ত থাকতে হবে তাকে। পরদিন সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত সত্যি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটল ধৃতিমানের। আর সারা দিন এই VIP এসকর্টের দায়িত্বে থাকার মধ্যেই তিনি খবর পেলেন অপরেশ সিংহর কন্যা ইপ্সিতার মৃত্যু নিয়ে। ইতিমধ্যে সংবাদ মাধ্যমে আলোড়ন তৈরি হয়েছে। TRP বাড়ানোর জন্য চ্যানেলগুলি এ ঘটনাকে আত্মহত্যার পরিবর্তে খুন বলে সন্দেহ প্রকাশ করছে। আর সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো সংবাদ মাধ্যমের এই প্রশ্নকে ইস্যু করে কলকাতা শহরের নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলে সরকার ও পুলিশের মুণ্ডুপাত করছে। সারাদিন VIP ডিউটি সামলে ধৃতিমান যখন রিপোর্ট দেবার জন্য হেডকোয়ার্টার্সে ফিরলেন তখন প্রায় সন্ধে। কমিশনারের চেম্বারে ঢুকে রিপোর্ট পেশ করার পর পুলিশ কমিশনার তাকে বললেন,
আপনি তো কাল রাতে শিল্পপতি অপরেশ সিংহর বাড়ি গেছিলেন, ওর্মে ইপ্সিতার মৃত্যু নিয়ে কিছু সংবাদ মাধ্যম ও রাজনৈতিক দল অযথা জলঘোলা করার চেষ্টা করছে, পুলিশকেও দোষারোপ করা হচ্ছে। আমি খবর নিয়ে দেখেছি পোস্টমর্টেম রিপোর্টে ব্যাপারটাকে আত্মহত্যাই বলা হচ্ছে, এটা খুন নয়। হোম ডিপার্টমেন্ট থেকে ব্যাপারটা সম্পর্কে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, আমি তাদের পোস্টমর্টেম রিপোর্টটা জানিয়েছি। তবু তারা চান এবং আমিও চাই যে আত্মহত্যার প্রকৃত কারণটা যাতে জানা যায় সেটা খুঁজে বার করার দায়িত্ব আপনাকে নিতে হবে। দিন কয়েকের মধ্যেই রিপোর্টটা দিতে পারলে ভালো হয়, নইলে যত দিন যাবে ততদিন মিডিয়া আর সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো গুজব ছড়িয়ে চলবে।
কমিশনার সাহেবের কথা শুনে ধৃতিমান বললেন, পোস্টমর্টেম রিপোর্টের সঙ্গে আমি একমত স্যার। গতকাল বডি দেখে, সুইসাইড নোট দেখে, বাড়ির লোকের সঙ্গে কথা বলে আমি নিশ্চিত যে ব্যাপারটা আত্মহত্যাই, তবে আত্মহত্যার কারণটা আমি এখনো বুঝে উঠতে পারিনি। ইপ্সিতার মোবাইলটা নিয়ে এসেছি, মোবাইলে পাসওয়ার্ড ব্রেক করার জন্য আমাদের সাইবার এক্সপার্টদের কাছে পাঠিয়েছি, দেখি কাজটা হয়েছে নাকি, মোবাইল ঘেঁটে হয়তো দু একটা ক্লু পাওয়া যাবে।
হ্যাঁ দেখুন, বেস্ট অফ লাক।
কমিশনার সাহেবের চেম্বার থেকে নিজের চেম্বারে ফিরে ধৃতিমান তলব করার সঙ্গে সঙ্গে একজন অফিসার ঘরে ঢুকে মোবাইলটা টেবিলে নামিয়ে রেখে বললেন,
হ্যাঁ স্যার, পাসওয়ার্ডটা ব্রেক করা গেছে। স্থানীয় থানাতে ফোন করে মেয়েটার বেসিক ইনফরমেশন কালেক্ট করা হয়েছিল। মেয়েটার জন্ম তারিখে ওর পাসওয়ার্ড, ফেসবুক লগ ইন করা আছে, হোয়াটসঅ্যাপও আছে। কল লিস্টে অবশ্য ওর বাবা মায়ের ফোন নাম্বার ছাড়া গত 3-4 দিনের মধ্যে অন্য কোনো নাম্বার পাওয়া যায়নি। তবে স্যার হোয়াটসঅ্যাপে আর ফেসবুক মেসেঞ্জারে বেশ কিছু মেসেজ আছে, এখনও ডিটেলে সেগুলো চেক করার সময় পাইনি স্যার।
ঠিক আছে, আমি নিজে ওগুলো চেক করে নিচ্ছি। ধৃতিমানের প্রথমে মনে হলো যে তখনই তিনি মোবাইলটা খুলে দেখতে শুরু করেন, কিন্তু তারপরেই খেয়াল হলো তার বাড়ি ফেরা দরকার। গতকাল সন্ধ্যে থেকে তিনি বাড়ির বাইরেই আছেন। ধৃতিমানের স্ত্রীও উচ্চপদস্থ সরকারি অফিসার, সরকারি কাজেই তিনি দুদিনের জন্য কলকাতার বাইরে গেছেন, ফিরতে আগামীকাল সন্ধ্যে হবে। ধৃতিমানের বাড়ির দরজাতে একজন পুলিশ কর্মী 24 ঘন্টা পাহারায়, আর বাড়িতে একজন কাজের লোক থাকলেও বাপ মা ছেড়ে মেয়েটা বাড়িতে একলাই আছে। ধৃতিমানের একমাত্র মেয়ে পর্ণা হায়ার সেকেন্ডারি পাশ করে কলেজে ঢুকেছে সে। পর্ণার কথা মনে হতেই ধৃতিমানের মনে হলো তাকে বাড়ি ফিরতে হবে। তিনি বাড়ি ফিরেই মোবাইলটা পরীক্ষা করবেন। এ কথা ভেবে নিয়ে টেবিল থেকে ইপ্সিতার মোবাইল ফোনটা নিয়ে চেম্বার ছেড়ে বাড়িতে রওনা হওয়ার জন্য ধৃতিমান বেরোলেন। ধৃতিমানের বাংলো অর্থাৎ সরকারি বাড়িটা সল্টলেক অঞ্চলে। 7:30 নাগাদ বাড়িতে ঢুকে মাঝবয়সী যে পরিচারক বাড়িতে 24 ঘন্টা থাকে তার কাছে ধৃতিমান জানতে চাইলেন ছোট দিদিমণি অর্থাৎ পর্ণা কি করছে। পরিচারক জবাব দিল,
দিদিমণি নিজের ঘরেই আছে, মনে হয় পড়াশোনা করছে।
ধৃতিমান এরপর জিজ্ঞেস করলেন, কাল রাতে আর আজ দুপুরে ও ঠিকমতো খাওয়া দাওয়া করেছে তো?
হ্যাঁ সাহেব।
জুতো খুলে ধৃতিমান এরপর এগোলেন নিজের ঘরের দিকে। ধৃতিমানের ঘরের উল্টো দিকেই পর্ণার ঘর, দরজার পাল্লাটা খোলা, ভারী পর্দার ফাঁক দিয়ে ঘরের ভেতরের আলো জ্বলতে দেখা যাচ্ছে। ধৃতিমানের একবার মনে হলো পর্দা ঠেলে দেখা করে আসেন মেয়ের সঙ্গে, কিন্তু এর পরক্ষণেই ভাবলেন পর্ণা নিশ্চয়ই মন দিয়ে পড়ছে, তার মনঃসংযোগ নষ্ট করা ঠিক নয়। লেখাপড়াতে বরাবরই খুবই ভালো পর্ণা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে দারুণ রেজাল্ট করেছিল। বন্ধুবান্ধব তার বিশেষ নেই, সারাদিন লেখাপড়া নিয়েই থাকে। ধৃতিমান আর মেয়ের ঘরে না ঢুকে নিজের ঘরে ঢুকলেন। ইউনিফর্ম ছেড়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিয়ে কিছুক্ষণের মধ্যেই সেই মোবাইল ফোনটা নিয়ে তার স্টাডি রুমে ঢুকলেন। পরিচারক এসে চা বিস্কিট দিয়ে গেল। বেশ তৃপ্তি করে সময় নিয়ে চা পান করে তারপর মোবাইলটা নিয়ে কাজ শুরু করলেন তিনি। প্রথমে কল লিস্টটা খুললেন, গোটা 10 ফোন কল আছে সেখানে, তবে সবই বলতে গেলে পুরনো। আত্মহত্যার ঘটনার 5 দিন আগে শেষ কলটা এসেছিল, মাম্মি বলে নাম্বারটা সেভ করা। সম্ভবত নম্বরটা মিসেস সিংহরই হবে। ধৃতিমান এরপর তার ফেসবুক অ্যাকাউন্টটা খুললেন, সেটা লগ ইন করা অবস্থাতেই ছিল। প্রোফাইলে মেয়েটার হাসি মুখের ছবি। প্রথমে তিনি স্ক্রোল করে টাইমলাইনের পোস্টগুলো দেখলেন, খুব বেশি পোস্ট নেই টাইমলাইনে, তাও সব পুরনো পোস্ট। তার মধ্যে এমন কোনো পোস্ট নেই যা কোনো সন্দেহের উদ্রেক করতে পারে। ফটো গ্যালারিতে মাত্র কয়েকটা ছবি, আর সেগুলো সবই পারিবারিক ছবি। এরপর ধৃতিমান মেয়েটার ফ্রেন্ড লিস্ট চেক করতে লাগলেন, বন্ধুর সংখ্যা মাত্র 35। মেয়েটা খুব বেশি ফেসবুকে অ্যাডিক্টেড ছিল বলে মনে হয় না, ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারা সবাই প্রায় মেয়েটার আত্মীয় স্বজন, 4-5 জন শুধু মেয়েটার স্কুলের বান্ধবী। ধৃতিমান তাদের সঙ্গে ইপ্সিতার চ্যাট রেকর্ডগুলো দেখতে লাগলেন, সেগুলো প্রায় 15 আগেকার কথোপকথন। অধিকাংশ কথোপকথনই সাধারণ, মৃদু ইয়ারকি বা স্কুলে বা টিউশনে ব্যাচের খবরাখবর নিয়ে কথা। ফেসবুক অ্যাকাউন্টটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর মেয়েটার হোয়াটসঅ্যাপটা খুললেন ধৃতিমান। বেশ কয়েকটা আনসিন মেসেজ জমা হয়ে আছে প্রথম দিকটাতে। এক এক করে হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সের কথোপকথন খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে করতে হঠাৎই একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পরীক্ষা করতে গিয়ে তিনি থমকে গেলেন। অ্যাকাউন্টে কোনো মানুষের ছবি নেই, শুধু একটা সূর্যমুখী ফুলের ছবি আছে সেখানে। অ্যাকাউন্টের নাম্বারটাতে অর্থাৎ যে মোবাইল নাম্বারে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেটাও কোনো নামে নেই, নাম্বারটা শুধু দেখা যাচ্ছে। অর্থাৎ ফোন বুকে এই মোবাইল নাম্বারটা কোনো নামে তোলা নেই। চ্যাটবক্সটা খুলতেই ধৃতিমান দেখলেন ইপ্সিতার একটা ভিডিও চ্যাট হয়েছে সেই নম্বরের সঙ্গে। সময়টা দেখে বেশ অবাক হয়ে গেলেন ধৃতিমান, ভিডিওতে কথোপকথনের ঠিক 24 ঘন্টা আগে অর্থাৎ গতকাল রাত 8 নাগাদ অর্থাৎ এর পরেই আত্মহত্যা করে মেয়েটা। কার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এটা? কন্ট্যাক্ট ইনফরমেশন খুলতে ধৃতিমান দেখলেন সূর্যমুখী ফুলের নিচে বাংলাতে একটা পরিচিত গানের লাইন লেখা আছে,
আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান। ধৃতিমান অনুমান করলেন এই ফোন নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মালিক সম্ভবত বাঙালি আর মহিলা হতে পারেন। চ্যাটবক্সের কথোপকথন ভালো করে দেখার জন্য তিনি আবার সেটা খুললেন। ঠিক এই সময় একটা অস্পষ্ট শব্দ শুনে ধৃতিমান দরজার দিকে তাকিয়ে দেখলেন পর্ণা এসে দাঁড়িয়েছে সেখানে। ধৃতিমান তার দিকে তাকিয়ে হেসে বললেন,
আরে আয় আয়, সারাদিন ঠিক মতো খাওয়া দাওয়া করেছিলি তো?
হ্যাঁ।
তোর মা ফোন করেছিল?
হ্যাঁ একবার। তোমাকে একটা ঘটনা বলবো?
ভুরু কুচকে ধৃতিমান জানতে চাইলেন, তোর কলেজের বা বাড়ির ব্যাপারে কিছু?
না, ওসব ব্যাপারে নয়, অন্য ব্যাপারে, একটু সময় লাগবে বলতে।
ধৃতিমানের মনটা পড়ে আছে হাতে ধরা মোবাইলটার উপর। 8টা বেজে গেছে। বাড়ি থাকলে ধৃতিমান 8:30 নাগাদ খাবার খেতে বসেন। মেয়ের কথা শুনে তিনি বললেন,
সময় লাগবে বলতে? আচ্ছা, একটু পরে ডাইনিং রুমে এসে খেতে খেতেই না হয় বলিস, তখন শুনব। সাধন আঙ্কেলকে বল খাবার গরম করতে।
ধৃতিমানের কথা শুনে প্রথমে মৃদু চুপ করে দাঁড়িয়ে থাকার পর,
আচ্ছা
বলে পর্দার ওপাশে চলে গেল পর্ণা। ধৃতিমান আবার নিজের কাজে মগ্ন হয়ে পড়লেন। চ্যাটবক্সটা স্ক্রোল করতে করতে তিনি অবাক হয়ে যেতে লাগলেন। এমনিতে কথোপকথন না থাকলেও প্রতিদিন অন্তত একবার করে ইপ্সিতা ভিডিওতে দেখা দিয়েছে এই অচেনা নাম্বারে, বা এই নাম্বারের পেছনে যে আছে সে দেখা দিয়েছে ইপ্সিতাকে। ভিডিও চ্যাটের মাধ্যমেই সম্ভবত দুজনের মধ্যে রোজ কথাবার্তা চলেছে। মেয়েটা আত্মহত্যা করার দিন কয়েক আগে দিনের বিভিন্ন সময় 3-4 ভিডিও চ্যাটে দেখা বা কথোপকথন হয়েছে তাদের দুজনের মধ্যে। ব্যাপারটা দেখে উত্তেজিত হয়ে ধৃতিমান ক্রমশ পিছিয়ে যেতে লাগলেন প্রথমের দিকে। শেষ পর্যন্ত তিনি পৌঁছে গেলেন 3 আগের একটা তারিখে, যেদিন এই নাম্বারটার ওপারে যে আছে তার সঙ্গে প্রথম সংযোগ ঘটে ইপ্সিতার। ভিডিও চ্যাট নয়, সামান্য কিছু কথা, সেই অজ্ঞাত পরিচয় নারী বা পুরুষের দিক থেকেই আসে প্রথম মেসেজটা।
ইপ্সিতা কেমন আছো? একটু কথা বলতাম তোমার সঙ্গে।
ইপ্সিতা জবাব দেয়,
আপনি কে? আমার নম্বর কোথায় পেলেন?
ওপাশ থেকে স্মাইলি সহ জবাব আসে,
নম্বর পাওয়ার কি এমন কঠিন ব্যাপার? তোমার ফেসবুকের ইনফরমেশনই তো তোমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তবে নম্বরটা তুমি নিজেই আমাকে দিয়েছিলে। কবে, কোথায় বলুন তো?
জানতে চাই ইপ্সিতা। জবাব আসে,
মাসখানেক আগে শপিং মলে পরিচয় হয়েছিল আমাদের। তুমি সেদিন একটা নীল রঙের কুর্তি কিনেছিলে, এবার বুঝতে পারছো আমি কে?
ইপ্সিতা বলে,
ও হ্যাঁ হ্যাঁ, এবার চিনতে পেরেছি।
উপাসের জন বলে,
আমার না টাইপ করে কথা বলতে অসুবিধে হয়, তোমার রুমে অন্য কেউ আছেন কি? নইলে ভিডিও কল করতাম।
ইপ্সিতা উত্তর দেয়,
স্বচ্ছন্দে, ঘরে কেন, বাড়িতেই কেউ নেই, একলা লাগছে, আমারও কারোর সঙ্গে মুখোমুখি কথা বলতে খুব ইচ্ছে করছে।
এরপর আর কোনো কথা নেই। প্রথম দিন রাত 8 নাগাদ শুরু হয়েছিল তাদের দুজনের মধ্যে প্রথম কথাবার্তা। তারপর গত 3 প্রতিদিন ওই ভিডিও চ্যাটে কথা হয়েছে, আর যা এসে শেষ হয়েছে ইপ্সিতার মৃত্যুর কিছুক্ষণ আগে। ধৃতিমান ভাবতে লাগলেন কি হতে পারে ব্যাপারটা। তার কেন জানি বেশ দৃঢ়ভাবে মনে হতে লাগল এই অজ্ঞাত পরিচয় নাম্বারের সঙ্গে ইপ্সিতার মৃত্যুর কোনো না কোনো সম্পর্ক আছে। ঘড়ির কাঁটা ঘুরে চলল 8:30 থেকে 9, তারপর 9:30। ব্যাপারটা নিয়ে ভেবেই যেতে লাগলেন ধৃতিমান। এই অদ্ভুত ভিডিও কলের কারণ কি হতে পারে, আর ইপ্সিতার আত্মহত্যার সম্ভাব্য নানা কারণ ভাবতে লাগলেন ধৃতিমান। ওই সূর্যমুখী ফুলের ছবি আর পরিচিত গানের লাইনটা ছাড়া আর কোনো তথ্য দেওয়া নেই অজ্ঞাত পরিচয় মানুষটার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। অ্যাকাউন্টটা যার, সে নিজের পরিচয় গোপন রেখেছে কেন? সে কি কোনোভাবে ব্ল্যাকমেল করা শুরু করেছিল ইপ্সিতাকে, সেই জন্যই কি সে আত্মহত্যা করল? এসব কথা ভাবতে ভাবতে ধৃতিমানের একসময় খেয়াল হল রাত 10 বাজে।
তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে পড়লেন তিনি। ডাইনিং রুমে এসে ধৃতিমান দেখলেন সাধন সেখানে একলা দাঁড়িয়ে আছে। ধৃতিমান তাকে বললেন,
ছোট দিদিমণি কই?
সাধন জবাব দিল,
আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল দিদিমণি, তারপর আপনি এলেন না দেখে এই একটু আগে খাওয়া সেরে উঠে ঘরে ঢুকে দরজা দিয়ে দিল।
কথাটা শুনে একটু মন খারাপ লাগলো ধৃতিমানের। খাবার টেবিলে বসে মেয়েটার কথা শুনবেন বলেছিলেন তিনি, মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে ব্যাপারটা ভুলেই গেছেন। কাল রাতের আগে মেয়ের কথাটা শোনার আর সম্ভাবনা নেই তার, কারণ কাল সকাল 9টা নাগাদ ধৃতিমান অফিসে যাবেন। পর্ণা অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে ঘুমোয় বলে ঘুম ভাঙতে তার সকাল 9:30 বেজে যায়। তারপর সে তৈরি হয়ে 10টা নাগাদ কলেজে যায় গাড়িতে, 11টায় তার ক্লাস শুরু। ধৃতিমান জানতে চাইলেন, কাল দিদিমণির কলেজ আছে কিনা জানো?
জিজ্ঞেস করেছিলাম, ছোট দিদিমণি বলেছে কলেজে যাবে কিনা ঠিক নেই।
ধৃতিমান এরপরে খাওয়া সেরে নিজের বেডরুমে ঘুমোতে চলে গেলেন। গত রাতে ঘুমননি ধৃতিমান, ভিভিআইপি ডিউটি করতে গিয়ে বেশ ধকলও হয়েছে, কাজেই বিছানাতে শুয়ে ঈপ্সিতার আত্মহত্যার কেসটা ভাবতে ভাবতেই কিছুক্ষণের মধ্যেই তিনি ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে ধৃতিমান যখন স্নান সেরে ব্রেকফাস্ট খেয়ে অফিসে রওনা হবার জন্য ঘর থেকে বেরোলেন, তখনও পর্ণার ঘরের দরজা বন্ধ। ঘুম ভাঙেনি পর্ণার। ধৃতিমান ভেবে নিলেন অফিসে পৌঁছে কাজের ফাঁকে একবার ফোন করে নেবেন পর্ণাকে। বেলা 10টা নাগাদ অফিসে পৌঁছে ধৃতিমান দেখলেন তার টেবিলে প্রতিদিনের মতোই বেশ কয়েকটা প্রথম শ্রেণীর ইংরেজি হিন্দি সংবাদপত্র রাখা রয়েছে। এক এক করে প্রতিটা কাগজ খুলতেই দেখতে পেলেন যে ঈপ্সিতার ঘটনাটা আজকের সংবাদপত্রের প্রথম পাতায় স্থান করে নিয়েছে। ঈপ্সিতার মৃত্যু আত্মহত্যা নাকি খুন? এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মিসেস সিংহ অসতর্কভাবে বলে ফেলেছেন যে,
আপনারা যখন অনেকে এটাকে খুন বলে ভাবছেন তখন খুন হতেও পারে, ওর আত্মহত্যার কোনো কারণ তো খুঁজে পাচ্ছি না।
আর তার এই মন্তব্যকে সামনে রেখেই বাজার গরম করছে সংবাদ মাধ্যম। পোস্টমর্টম রিপোর্টের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে কয়েকটা সংবাদপত্র পুলিশের বাপবাপান্তও শুরু করেছে। কাগজগুলো দেখার পর এক অফিসারকে ডাকলেন ধৃতিমান। ঈপ্সিতার মোবাইল ফোনটা সঙ্গে করেই এনেছিলেন তিনি। হোয়াটসঅ্যাপটা খুলে অফিসারকে তিনি সেই অজ্ঞাত পরিচয় ফোন নাম্বারটা দিয়ে বললেন, এই ফোন নাম্বারটা কার সেটা জানার চেষ্টা করুন, আর সম্ভব হলে মোবাইল ফোনের টাওয়ার লোকেশনটাও। অফিসার ফোন নাম্বারটা নিয়ে যাওয়ার পর ধৃতিমানের মনে হলো বাড়িতে একবার ফোন করে কথা বলতে হবে পর্ণার সঙ্গে। ধৃতিমান ল্যান্ডলাইনে ফোন করতেই সেটা ধরল সাধন। পর্ণা কোথায় জিজ্ঞেস করতে সাধন বলল,
দিদিমণি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খেয়ে স্নানে গেছেন, তাকে কিছু বলতে হবে?
ধৃতিমান বললেন,
না থাক, জরুরি কোনো ব্যাপার নয়, আমি পারলে ফোন করে নেব।
ফোন রেখে এরপর ফাইলের মধ্যে ডুবে গেলেন ধৃতিমান। অন্য একটা মামলার জন্য এই ফাইলটা ঠিক করে সরকারের কাছে পাঠাতে হবে তাকে। কাজে ডুবে গিয়ে পর্ণাকে ফোন করতে ভুলেই গেলেন তিনি। কাজ করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হলো এক সময়। মাঝে একবার শুধু আধ ঘন্টার জন্য কাজ থামিয়ে লাঞ্চ সেরেছিলেন ধৃতিমান। বিকেল 4টে নাগাদ ধৃতিমানের কাজ শেষ হলো, আর তার পরপরই চেম্বারে প্রবেশ করলেন সেই পুলিশ অফিসার যাকে ধৃতিমান মোবাইল নাম্বারটা সম্বন্ধে খোঁজ লাগাতে বলেছিলেন। অফিসার ধৃতিমানকে বললেন,
মোবাইল কানেকশনটা কার নামে আছে সেটা বার করা গেছে স্যার। সমর্পিতা বসু নামে একটা মেয়ের, ওর 21 বছর বয়স, ঠিকানা উত্তর কলকাতার একটা বাড়ি। মোবাইল ফোনটার বর্তমান টাওয়ার লোকেশনও ওই জায়গায় দেখাচ্ছে। যে ভোটার আইডি কার্ড দিয়ে মোবাইল কানেকশনটা নেওয়া হয়েছিল সেটার একটা ফটোকপি জোগাড় করেছি স্যার ওই মোবাইল কোম্পানি থেকে। কানেকশনটা বেশি পুরনো নয়, মাত্র ওই 1 বছর হবে। এই যে স্যার ভোটার আইডির ফটোকপি, এই যে।
এই বলে তিনি একটি কাগজ এগিয়ে দিলেন ধৃতিমানের দিকে। ধৃতিমান ভোটার আইডেন্টিটি কার্ডটার ফটোকপিটা হাতে নিয়ে বেশ মনোযোগ দিয়ে দেখলেন। হ্যাঁ,
সমর্পিতা বসু নামে এক অল্প বয়সী মেয়ের ছবি আছে সেখানে। তার সঙ্গে মেয়েটির বয়স, বাবার নাম আর ঠিকানা। কাগজটা ভালো করে দেখার পর ধৃতিমান বললেন,
ওয়েল ডান। এবার পরের কথায় আসি, আমার ধারণা ঈপ্সিতার আত্মহত্যার সঙ্গে এই মেয়েটা কোনোভাবে যুক্ত। এই মেয়েটির সঙ্গে ঈপ্সিতা নিয়মিত ভিডিও কলে কথা হতো। ঈপ্সিতা আত্মহত্যা করার কিছুক্ষণ আগেও কথা বলেছিল এই মেয়েটির সঙ্গে। যদি অন্য কেউ এই সমর্পিতার নামে মোবাইল কানেকশনটা ব্যবহার করে থাকে।
ধৃতিমানের কথার মাঝেই অফিসার বললেন,
স্যার সরি, তবে কি পুলিশ পাঠিয়ে মেয়েটাকে এখানে আনব?
না, প্রথমেই এই কাজটা ঠিক হবে না। আগে দেখতে হবে ঈপ্সিতার আত্মহত্যার জন্য এই মেয়েটি কোনোভাবে দায়ী কি না। সে প্রমাণ কিন্তু আমাদের হাতে নেই। আত্মহত্যার আগে কেউ কারোর সঙ্গে কথা বলেছে শুধু সেই অভিযোগে তো আর কাউকে গ্রেপ্তার করা যায় না। আমি আগে মেয়েটার সঙ্গে ঈপ্সিতার আত্মীয় সেজে একবার কথা বলতে যাই, সাদা পোশাকেই যাব। যদি দেখি মেয়েটার কথায় কোনো সন্দেহের ব্যাপার আছে, তখন না হয় আটক করা বা অ্যারেস্ট করার ব্যাপারে ভাবা যাবে।
কবে যাবেন স্যার?
দেরি করা যাবে না, ঘন্টাখানেকের মধ্যেই যেতে হবে। আপনি 5-6 জনের একটা টিম তৈরি করুন সেখানে যাওয়ার জন্য, আর মনে রাখবেন সবাই ইউনিফর্ম না পরে সাধারণ পোশাকে যাবেন, যাতে পুলিশ বলে প্রাথমিকভাবে আমাদের কেউ চিনতে না পারে।
শীতের ছোটবেলা, 5:30 নাগাদ সন্ধে নামতেই সাধারণ পোশাকের একটা ছোট পুলিশ কর্মীদের দল নিয়ে বেরিয়ে পড়লেন ধৃতিমান। আলো ঝলমলে কলকাতা শহরের দিন শেষের ব্যস্ত রাস্তা, যানজট এড়িয়ে ধৃতিমানদের গাড়িটা যখন সে জায়গার কাছাকাছি পৌঁছলো তখন পুরোপুরি অন্ধকার নেমে গেছে। বড় রাস্তায় গাড়িটা রেখে দুটো দলে ভাগ হয়ে গলিতে প্রবেশ করলেন তারা। রাস্তায় স্ট্রিট লাইট জ্বলছে ঠিকই, কিন্তু তাদের আলোগুলো কেমন যেন বিবর্ণ, ফ্যাকাশে, ঠিক আশেপাশের বাড়িগুলোর মতোই। রাস্তায় লোকজনও খুব একটা নেই। গলি ধরে বেশ কিছুটা এগোবার পর একটা চায়ের দোকান চোখে পড়ল রাস্তার গায়ে। টিমটিমে আলো জ্বলছে। কয়েকজন বৃদ্ধ বৈকালিক ভ্রমণ সেরে দোকানের সামনে কেঠো বেঞ্চে বসে আড্ডা দিচ্ছেন। ধৃতিমান ও তার সঙ্গী এক পুলিশ অফিসার তাদের কাছে গিয়ে জানতে চাইলেন,
আচ্ছা 10 নম্বর বাড়িটা কোথায় বলতে পারেন?
প্রশ্ন শুনে একজন বৃদ্ধ প্রশ্ন করলেন,
কেন বলুন তো, কোথা থেকে আসা হচ্ছে?
এখনো এসব পাড়াগুলোতে বাইরে থেকে কেউ এলে খোঁজ খবর নেওয়ার চল আছে। ধৃতিমান জবাব দিলেন,
বিরাটি থেকে আসছি, আমাদের একটা নিমন্ত্রণ আছে বাড়িতে।
লোকটা বলল,
এই রাস্তা দিয়ে সোজা চলে যান, বাঁদিকে একটু বাঁক নিলেই এ পাড়ার যে বাড়ি ওটা, ওর পরই গঙ্গার ঘাট। তবে ও বাড়িতে কেউ থাকে না, নতুন এসেছে বুঝি।
ধৃতিমান হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, ওরা নতুন এসছে। আর কথা না বলে সঙ্গীকে নিয়ে তিনি এগোলেন সামনের দিকে। চলতে চলতে তিনি চাপা স্বরে বললেন, এমনও হতে পারে যে ফাঁকা বাড়ি পেয়ে কোনো দুষ্কৃতীর দল সেখানে ডেরা বেঁধেছিল, ঈপ্সিতাকে হয়তো ওরা ব্ল্যাকমেল করছিল। মিনিট খানেকের মধ্যেই তারা পৌঁছে গেল সে বাড়ির সামনে। অন্য বাড়িগুলো থেকে কিছুটা তফাতে গঙ্গার একদম ধার ঘেঁষেই দাঁড়িয়ে আছে পুরনো দিনের বিশাল বাড়িটা। পলেস্তারা খসা, দোতলার কার্নিশের মাথায় একটা বটগাছ গজিয়েছে। দোতলার পাখিতলা জানলাগুলো সব ভেতর থেকে বন্ধ, তবে সদর দরজা খোলা, ভেতরে আলো আঁধারি খেলা করছে। এক ঝলক দেখলে অবশ্য বাড়িটাকে পরিত্যক্ত বলেই মনে হয়। বাড়িটার সামনে এসে কিছুক্ষণ দাঁড়ালেন ধৃতিমানরা। তাদের পেছনের দলটাকে দেখতে পেয়ে ধৃতিমান ইশারায় তাদের গলির মুখে দাঁড়াতে বললেন। গলির বাঁক আগলে দাঁড়িয়ে পড়ল তারা। সঙ্গের পুলিশ অফিসারকে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলেন ধৃতিমান। প্রথমে হল ঘরের মতো বড় একটা ঘর, তার পাশ দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে ওপরের দিকে, পুরনো আমলের কাঠের সিঁড়ি। ধৃতিমান আর অফিসার দুজনের সঙ্গেই সার্ভিস রিভলভার আছে। সিঁড়ির মুখটাতে অফিসারকে পাহারায় দাঁড় করিয়ে রেখে ধৃতিমান ওপরে উঠতে শুরু করলেন। দোতলায় উঠে এলেন তিনি। সামনে একটা লম্বা বারান্দার দুপাশে সারবদ্ধ ঘর, কোথাও কোনো শব্দ নেই। তবে বারান্দার শেষ প্রান্তে একটা ঘরের ভেতর থেকে যেন একটা ক্ষীণ আলোক রেখা বাইরে আসছে। ধৃতিমান নিঃশব্দে এগিয়ে গিয়ে দাঁড়ালেন ঘরটার সামনে। দরজার পাল্লা খোলা, একটা আলো জ্বলছে ঘরে, যদিও সেটা মাঝে মাঝে দপদপ করছে। পাল্লার আড়াল থেকে ঘরের ভেতরে তাকালেন ধৃতিমান। মাঝারি আকৃতির ঘরটার মাঝখানে একটা সোফা আর বেশ কয়েকটা চেয়ার আছে। সোফাতে একটা মেয়ে বসে আছে, পরনে চুড়িদার আর ওড়না, হাতে ধরা একটা মোবাইল ফোনে সে কি যেন দেখছে। ধৃতিমানের পুলিশের চোখ, তিনি এক ঝলক তার দিকে তাকিয়েই বুঝতে পারলেন যে এই মেয়েটাই সেই মেয়ে যার নামে মোবাইলের সিমটা তোলা হয়েছিল। এই মেয়েটাই সমর্পিতা। নিজের কর্তব্য ঠিক করে নিলেন ধৃতিমান। মেয়েটাকে প্রাথমিক অবস্থায় কি পরিচয় দেবেন তাও তিনি ভেবে রেখেছেন। ধৃতিমান মেয়েটার দৃষ্টি আকর্ষণ করার জন্য দরজার পাল্লাতে মৃদু টোকা দিলেন। মেয়েটা মোবাইল থেকে চোখ তুলে উঠে দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে বলল,
কে?
ঘরের ভেতর মুখ বাড়িয়ে ধৃতিমান বললেন,
আমার নাম অজিত দে, আমি এ পাড়াতেই থাকি।
মেয়েটা যেন বিস্মিত হলো না তাকে দেখে বা পরিচয় শুনে। সে বলল,
আসুন আঙ্কেল, ভেতরে আসুন, বসুন।
ঘরের ভেতর পা রেখে একটু এগিয়ে গিয়ে মেয়েটার মুখোমুখি একটা চেয়ার টেনে বসলেন ধৃতিমান। মেয়েটা নিজের জায়গাতে বসল। ঘরটা একবার ভালো করে দেখে নিলেন তিনি। চেয়ার সোফা ছাড়া অন্য কোনো আসবাব নেই। তবে ধৃতিমানের মুখোমুখি আরও একটা দরজা আছে সেখানে, সেখান দিয়ে মনে হয় অন্য ঘরে যাওয়া যায়। তবে দরজার পাল্লাটা এখন বন্ধ আছে। মেয়েটা এবার জানতে চাইল,
বলুন আঙ্কেল, কি বলবেন?
সরাসরি ঈপ্সিতা সম্পর্কে মেয়েটাকে প্রশ্ন করার আগে মেয়েটার সম্বন্ধে কায়দা করে জেনে নেওয়া দরকার। তাই ধৃতিমান হেসে বললেন,
আসলে আমি এ পাড়াতে দিন কয়েক হলো ভাড়া এসেছি পরিবার নিয়ে। নতুন পাড়াতে প্রতিবেশীদের সঙ্গে একটু পরিচয় হয়ে থাকলে ভালো, তাই পরিচয় করতে এলাম। তুমি আমার মেয়ের বয়সী, তাই তোমাকে তুমিই বলছি। তোমার নাম কি? তোমরা কি এ বাড়ির বাসিন্দা?
মেয়েটা জবাব দিল,
আমার নাম সমর্পিতা। না, তেমন পুরনো বাসিন্দা নই। দক্ষিণ কলকাতাতে আমাদের একটা ফ্ল্যাট আছে, আমি সেখানে একলা থেকে পড়াশুনো করতাম। এখন বছরখানেক ধরে এই বাড়িতেই আছি। বাবা মা দুজনেই আইটি সেক্টরে বড় চাকরি করেন। বাবা আছেন নয়ডাতে আর মা ব্যাঙ্গালোর। তাঁরা আমার জন্য অনেক টাকা খরচা করতেন, কিন্তু আমাকে সময়টা দিতে পারতেন না, তাই আমি এখানে চলে এলাম।
ও, তবে বাড়িতে আর কে কে থাকেন?
প্রশ্ন শুনে সমর্পিতা হেসে বলল,
আমি যখন প্রথম আসি তখন এ বাড়িতে একলাই থাকতাম। এখন অবশ্য আরও বেশ কয়েকজন সঙ্গিনী জুটিয়েছি, অবন্তিকা, মধুরিমা, আরও বেশ কয়েকজন সহচরী। ওরা সব প্রায় আমারই বয়সী।
ও, তো তোমরা সবাই মেস বানিয়ে এখানে থাকো? তোমার সহচরীরা সব কোথায়?
মেস বলতে যা বোঝায় তা ঠিক নয়, আসলে আমরা সবাই এখানে একসঙ্গে আনন্দ করে থাকবো বলে এসেছি। ওরা এখনই চলে আসবে, একজনকে আনতে গেছে, সে আজ থেকে আমাদের সঙ্গেই থাকবে।
আনন্দ করে থাকবে বলে এখানে এসেছো মানে?
সমর্পিতা একটু চুপ থেকে জবাব দিল,
আনন্দ করে মানে আনন্দ করে, এই ধরুন অবন্তিকার কথা, মাস ছয় আগে আমি তাকে প্রথম ডেকে আনি। ব্রিলিয়েন্ট মেয়ে, তার বাবা একজন বড় ডাক্তার আর মা নাম করা ফ্যাশন ডিজাইনার। এদের ব্যস্ত জীবন, মেয়েকে সঙ্গ দেওয়ার মতো সময় তাদের ছিল না। বেচারা অবন্তিকা একলা গুমরে মরত তাদের বিরাট বড় বাড়িটায়। তারপর একদিন আমার ডাক পেয়ে এখানে চলে এলো। এখন তার কথা বলার লোকের অভাব নেই, দিব্যি আছে। অথবা মধুরিমার কথা বলি, আমাদের মধ্যে সব থেকে ছোট সে, মাত্র ১৩ বছর বয়স। বাবা মা দুজনেরই অনেক পয়সা, কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদের মামলা চলছে। পরিচারিকার তত্ত্বাবধানে একলা একটা বাড়িতে থাকতো সে। ডাক পেয়ে চলে এলো। এখানে আমরা যারা আছি সবার ক্ষেত্রে ব্যাপারটা মোটামুটি একই। টাকা পয়সার কোনো অভাব আমাদের ক্ষেত্রে বাবা মারা রাখেননি, অভাবটা ছিল কথা বলার লোকের, সঙ্গীর। কতদিন আর ফেসবুক আর হোয়াটসঅ্যাপে কথা বলে একাকিত্ব কাটানো যায় বলুন তো?
ধৃতিমান এবার মেয়েটার কথা বুঝতে পারলেন। একাকিত্ব কাটাবার জন্য মেয়েগুলো একসঙ্গে এখানে আছে। তিনি বললেন,
কিন্তু তোমরা এখানে একসঙ্গে এভাবে যে আছো তাতে তোমাদের বাবা মায়ের কোনো আপত্তি নেই? ছেড়ে দিলেন তোমাদের?
আপত্তি করবেন কিভাবে? এখানে আসার আগে আমরা তো বাবা মাকে জানিয়ে আসিনি, জানলে তারা আমাদের আসতে দিতেন না। আমরা যে এখানে আছি তা তাদের জানা নেই। আরও বেশ কয়েকজন এখানে আসবো আসবো করছে আমাদের ডাক পেয়ে, তবে তাদের সাহসে কুলিয়ে উঠছে না। এখানে আসাটা তো সহজ ব্যাপার নয়। আমরাও প্রথমে খুব কষ্ট পেয়েছিলাম এখানে আসতে। যারা এখানে আসে আমার মতো তাদেরও প্রথমে খুব কষ্ট হয়, সাহস সঞ্চয় করতে হয়।
ধৃতিমান অবাক হয়ে গেলেন সমর্পিতার কথা শুনে। তিনি বললেন,
তার মানে তোমরা বাবা মাকে না জানিয়ে এখানে লুকিয়ে আছো?
এই কথা বলার পর তিনি এবার সমর্পিতাকে সরাসরি ঈপ্সিতার সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করতে যাচ্ছিলেন নিজের পরিচয় দিয়ে, কিন্তু ঠিক সেই সময় ধৃতিমানের মুখোমুখি দরজাটা মৃদু শব্দ করে খুলে গেল। সমর্পিতা সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল,
ওই যে ওরা ফিরে এসেছে তাদের নতুন সঙ্গিনীকে নিয়ে।
দরজা ঠেলে ঘরের ভেতরে পা রাখল চার পাঁচজন মেয়ে। 18-20 বয়স হবে তাদের, একটা বাচ্চা মেয়েও আছে সে দলে। কিন্তু সবার পিছনে যে মেয়েটা ঘরে পা রাখল তাকে দেখে চেয়ার থেকে লাফিয়ে উঠলেন ধৃতিমান। তিনি প্রচণ্ড বিস্মিত হয়ে বললেন,
এ কি, তুই এখানে?
মেয়েটা ধৃতিমানের দিকে কয়েক পা এগিয়ে এসে বলল,
হ্যাঁ বাবা, আমি এখানে চলে এলাম।
ধৃতিমান উঠে বললেন,
তোর যে এদের সঙ্গে যোগাযোগ আছে আমাকে বলিসনি তো? এখানে আসবি তাও তো বলিসনি, এদের সঙ্গে কতদিনের পরিচয় তোর?
পর্ণা প্রথমে মৃদু বিষণ্নভাবে বলল,
এই তো কয়েক মাসের পরিচয়। আমি তো কাল রাতে তোমাকে বলতে চেয়েছিলাম এদের কথা, খাবার টেবিলে বসে কতক্ষণ অপেক্ষাও করলাম তোমার জন্য, তুমি শুনলে না আমার কথা, কাজ নিয়ে ব্যস্ত থাকলে। মাকেও ফোন করেছিলাম, ফোন ধরল না। আমি ঠিক সিদ্ধান্ত নিতে পারছিলাম না এখানে আসবো কি না। যদিও সমর্পিতা দিরা আমাকে সাহস যোগাচ্ছিল, তবু খুব ভয় লাগছিল আমার। কাল যদি আমার কথা শুনতে তবে হয়তো বাবা এখানে আসতাম না। তোমার আর মা দুজনেরই সময় খুব দামি।
এই কথা বলার পর পর্ণা হেসে বলল,
এখন মনে হচ্ছে ভালোই হয়েছে, খুব ভালো। এরা বাড়ি থেকে সারাটা পথ কত গল্প করতে করতে এলাম। তুমি আর মা চিন্তা করো না, আমি খুব ভালো থাকবো এখানে।
পর্ণার কথা শুনে ধৃতিমান উত্তেজিত হয়ে বললেন,
বলছিস কি, তুই পাগল হয়ে গেছিস? আমি বুঝতে পারছি এরা তোকে ব্রেন ওয়াশ করে এখানে এনেছে। ঈপ্সিতাকে মানসিক চাপ সৃষ্টি করে আত্মহত্যা করতে বাধ্য করেছে। থানায় নিয়ে গেলে এই সমর্পিতা তার দলবলের আসল মতলবটা বেরিয়ে আসবে, আর তার আগে তোকে বাড়ি পাঠাবার ব্যবস্থা আমি করছি।
কিন্তু ওর তো আর এখন বাড়ি ফেরা সম্ভব নয়।
নতুন একটা কণ্ঠস্বর শুনে ধৃতিমান দরজার দিকে তাকিয়ে দেখলেন, কখন যেন আরো একটা মেয়ে প্রবেশ করেছে ঘরে, সবার পেছনে দরজার ঠিক সামনেই সে দাঁড়িয়ে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারলেন না ধৃতিমান। এই মেয়েটাকেই তো তিনি পরশু রাতে জিব্বার করা অবস্থায় ওড়নার ফাঁসে সিলিং ফ্যান থেকে ঝুলতে দেখেছেন। এ তো ঈপ্সিতা, কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? ঈপ্সিতার কি কোনো যমজ বোন আছে? তিনি বলে উঠলেন,
তুমি তুমি কে?
ঠিক সেই সময় ঘরের আলোটা দপ করে নিভে গেল, নিশ্চিদ্র অন্ধকার নেমে এলো ঘরে। ধৃতিমান চিৎকার করে উঠলেন,
পর্ণা পর্ণা পর্ণা, তুই কোথায়? কেউ পালাবার চেষ্টা করবে না, সারা বাড়ি পুলিশে ঘিরে রেখেছে।
কিন্তু ধৃতিমানের কথায় কেউ কোনো সাড়া দিল না। শুধু ধৃতিমানের একবার মনে হল একরাশ দমকা বাতাস অন্ধকার ঘরের মধ্যে মুহূর্তের জন্য পাক খেয়ে কোথায় মিলিয়ে গেল। তবে কি মেয়েগুলো অন্য দরজা দিয়ে ঘরের বাইরে পালিয়ে গেল? ধৃতিমান তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে বারান্দা দিয়ে ছুটে এসে নিচে নামা সিঁড়ির মুখটাতে দাঁড়িয়ে বললেন,
অফিসার অফিসার, বাইরে যারা আছে তাদের ভেতরে নিয়ে আসুক। বেশ কয়েকজন মেয়ে আছে বাড়িতে, তারা আমার মেয়েকেও ভুলিয়ে এখানে নিয়ে এসছে। অন্ধকারে সবাই লুকিয়ে পড়ল, কেউ যেন পালাতে না পারে। আর স্থানীয় থানাতেও খবর দিন।
অফিসার সঙ্গে সঙ্গে বাইরের দরজার কাছে গিয়ে পকেট থেকে হুইসল বার করে বাজিয়ে দিলেন। ইঙ্গিত পেয়ে সঙ্গে সঙ্গে গলির মুখের চারজন পুলিশকর্মী ছুটে এসে বাড়ির ভেতরে প্রবেশ করল। ধৃতিমানের নির্দেশ মতো তারা উপরে উঠে এল। টর্চের জোরালো আলোতে বিদীর্ণ হয়ে যেতে লাগলো অন্ধকার। মিনিট দশেকের মধ্যেই খবর পেয়ে আরও এক গাড়ি পুলিশকর্মী হাজির হলো সেখানে। কাছেই পেট্রোলিং ডিউটিতে ছিল তারা। বাড়িটা ঘিরে ফেলে বাড়ির ভেতর শুরু হলো যৌথ তল্লাশি। কিন্তু দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও পর্ণা, সমর্পিতা বা অন্য একজন মেয়েরও সন্ধান মিলল না। পুলিশকর্মীরা ধৃতিমানকে ঘিরে দাঁড়িয়ে বললেন,
না স্যার, এ বাড়িতে কেউ নেই।
বিস্মিত ধৃতিমান বললেন, কেউ নেই মানে? তাহলে ওরা পালালো কোথায়? এ বাড়িতে দোতলা থেকে নিচে নামার তো একটাই পথ, বাড়িতে ঢোকার রাস্তাও তো একটাই, আপনারাই তো পাহাড়ে ছিলেন। তারা কিছু জবাব দেওয়ার আগেই ধৃতিমানের মোবাইলটা বেজে উঠল। ধৃতিমান পকেট থেকে ফোনটা বার করে দেখলেন, তার বাড়ি থেকে ফোন এসেছে। তবে কি পর্ণাকে বাড়িতে না পেয়ে বাড়ি থেকে কেউ ফোন করেছে? ধৃতিমান হ্যালো বলতেই পরিচারক সাধনের কণ্ঠস্বর ভেসে এলো,
হ্যালো স্যার, আপনি কি অফিসে? এক্ষুনি বাড়ি চলে আসুন।
সাধনের কণ্ঠস্বর যেন কেমন কাঁপা কাঁপা। ধৃতিমান জানতে চাইলেন, কেন, কি হয়েছে? সাধন আতঙ্কিত স্বরে জবাব দিল,
একটু আগে ছোট দিদিমণির ঘরে গিয়ে দেখি দিদিমণি ওড়নার ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে, পর্ণা দিদিমণি আর বেঁচে নেই স্যার।
শুনছিলেন আয় তবে সহচরী, রচনা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, গল্প পাঠে এবং ধৃতিমানের চরিত্রে দীপ, অপরেশ সিংহ, সাধন ও জনৈক বৃদ্ধের ভূমিকায় মীর, পুলিশ অফিসার সোমক, ইপ্সিতার ভূমিকায় লাজবন্তী, পর্ণার চরিত্রে মোহর, সময়িতার ভূমিকায় গোধূলি, মিসেস সিংহর চরিত্রে শ্রী, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত শুভদীপ, পোস্ট ডিজাইন টিম অ্যাস্টারিস্ক, পুলিশ কমিশনার, গল্পের সূত্রধার, শব্দগ্রহণ এবং পর্ব পরিচালনায় আমি অগ্নি। শেষ হল হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা আয় তবে সহচরী। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।